ಅಂತ ಯಾರು ಎಂದಿತ್ತು ದೇಹ ಎಂದು ಚಕುರ್ತಿ ಅನಂತಕ್ಕೆ ಎಸಿ ಅವ ಫಿರಿಗಳೇ ತಗೊಂಡು ಚರಣ ಧುಡಿ ಕೊಡೆಸಿ ಚರಣ ಛಾಪ ಕೊಡೆಸಿ ಸೈ ಛಾಪ ದೇಖೆ ದೇಖೆ ಕಾಲಿಕಾ ಸೈ ಛಾಪ ಕಾ ಸೈ ಗುಲಿ ಮಾತ আমার কত বাক্য যে আমি আজ পাচ্ছি সৎসঙ্গে লেখিলা সেই গুলি লইয়া কালিদা সৎসঙ্গে লেখিলা তার নিকট এক স্থানে লুকাইয়া রইল কিন্তু পদগুলি তো আমার যা কোন রকমে হয়েছে কিন্তু একটু প্রসাদ তো পেলাম না এক জায়গায় লুকিয়ে রয়েছে জরু ঠাকুর ঘর যাই দেখি আপন পর মানসী কৃষ্ণচন্দ্রে অর্পিলা সকল কলার পাটুয়া খোলা হইতে আম্র নিকাশিয়া তার পত্নী তারে দেন খান চুষিয়া পত্নীদের থেকে আম ইয়ে করে দিচ্ছেন আগুনি খাচ্ছে এখন বৈষ্ণবের পত্নী তো সে বৈষ্ণব স্বামীকে খাইয়ে তারপর আবার তিনি চুষি চুষি চোষা আটি ফেলিলে পাটুয়াতে তারে খাওয়াইয়া তার পত্নী খায় পর্যা একজন আগে তাকে খাইয়ে তারপরে আবার সেই পত্নী খায় আটি চোষা সেই পাটুয়া খোলাতে ভরিয়া বাইরে উচ্ছিষ্ট গর্তে ফেলাইল এখন বৈষ্ণব জরুটাকু খেলেন তার স্ত্রী খেলেন চোখা টোকরা সেইগুলো নিয়ে একটা উচ্ছিষ্ট গর্তে খেলেন
গতকাল শ্রবণ করলাম। প্রশ্নগুলি হলো এই শৌনকাদি ঋষি জিজ্ঞাসা করছেন সুত গোস্বামীকে যে কোন যুগে কোন স্থানে কি কারণে কার প্রেরণায় ব্যাসদেব ভাগবত রচনা করেছিলেন, এই এক প্রশ্ন। আর একটি প্রশ্ন করলেন সুখদেব গোস্বামী আজবন্ন ব্রহ্মজ্ঞানী মাতৃগর্ভে ভূমিষ্ঠ হওয়ার পরই তিনি প্রব্রজ্ঞা স্বীকার করেন অর্থাৎ বনগমন করেন, কেবলমাত্র গোতক্ষণ কাল পর্যন্ত কোন গিরি গৃহেতে কদাচিত উপস্থিত হতেন। সেই সুখদেব গোস্বামী অতদিন ধরে পরীক্ষিতের ওই প্রায় প্রবেশন সভায় একত্র অবস্থান করলেন কি প্রকার? আরেকটি প্রশ্ন হল যে পরীক্ষিত মহারাজ যৌবনের রাজ্যশ্বর্য সমস্ত পরিত্যাগ করে গঙ্গা তীরে প্রায় পরিবেশন করলেন কেন? ওই সময়টা তো তার পক্ষে রাজ্য ত্যাগ করার কথা নয়, সাধারণত রাজাগণ পঞ্চাশ ঊর্ধ্বে বনগমন করতেন, কিন্তু তরুণ যুবক তিনি এইটা করলেন কেন? এই সব প্রশ্ন করেছে। এখন তার উত্তরগুলো সুত গোস্বামী দেবে। তা প্রথমেই এই উত্তর দিচ্ছেন যে ভাগবত কোন স্থানে হয়েছিল, কোন কালে কোন যুগে। তারপরে সমনুপ্রাপ্তির তৃতীয় যুগ পর্যায়ে সত্য তথা দ্বাপর পর্যায়ক্রমে এই তৃতীয় পর্যায়েতে দ্বাপর আসে, সেই দ্বাপর সমনুপ্রাপ্তি সম্যক উপস্থিত হলে জাত পরাশরা যোগী, পরাশর হইতে জাত হলেন যোগী, যোগীকে না ব্যক্তি কলয়া হরে, হরির তিনি কলা অংশের অংশ অবতার, ব্যাসদেব ভগবত অবতার, তিনি অন্যান্য ঋষির মতন একজন ঋষি মাত্র নন, তিনি ভগবানের অবতার, কলা অবতার আছে ভগবানের অংশের অংশ, অংশাবতার আছে কলা অবতার, তিনি কলা অবতার বাসদ্যা, সেই উপচল পশু কন্যা সত্যাবতী গর্ভেতে আর ওই পরাশরের ঔরাকে জন্মগ্রহণ করেছে। কদাচি এই কোন কালে এই দ্বাপর যুগে, এটা উত্তর হয়ে গেল। সকদাচিৎ সরস্বত্যা উপস্পৃশ্য জলং সূচি বিবিক্ত এক আসীন উদিতে রবিমণ্ডলে, তিনি কদাচিৎ, কদাচিৎ মানে কোনো একদিন কোনো এক সময় সরস্বত্যা উপস্পৃশ্য জলং সূচি, সরস্বতী জল স্পর্শ করে তিনি পবিত্র হলেন, তা সেই কখন? না উদিতে রবিমণ্ডলে, যখন সূর্য উদিত হলেন সেই প্রাতকালে সেখানে সরস্বতী জল স্পর্শ করে তিনি পবিত্র হয়ে অর্থাৎ স্নান আসন ইত্যাদি করে পবিত্র হয়ে বিবিত্র এক আসে নির্জনে এক স্থানে একাকী তিনি উপবেশন করলেন। এখন ওই কোন যুগে ওটার উত্তর হয়েছে, আর কোন স্থানে সেই উত্তরটা এখানে দিচ্ছেন। সরস্বতী তীরে তিনি উপবেশন করেছেন, এই সরস্বতী তীর বলতে বদরিক আশ্রম বা সন্ন্যাসপ্রাস নামক সরস্বতী তটস্থিত আশ্রম কথিত হয়। সেই বদরিক আশ্রমের কথাও পাওয়া যায়, সন্ন্যাসপ্রাসেরই কথা পাওয়া যায়, এই দুই নাম আশ্রমে। সেই আশ্রমে তিনি তখন বসলেন, সরস্বতীতে স্নান টান করে আত্মর্থন করে পবিত্র হয়ে বসলেন।
দুষ্প
দুর্ভাগ্য জিনিস হয়েছে। অশ্রদ্ধা ধারণা, শ্রদ্ধা বিরোধিতা, নিঃসৎকার আর ধৈর্য শূন্য। এখনকার লোক ধৈর্য শূন্য। তবে আমরা এখনকার বলছি কেন, আমরা এখনকারই অভিজ্ঞতা লাভ করছি। আর ব্যাসৃতি বুঝে বুঝে দেখছেন, তিনি সর্বযুগের অবস্থা দেখছেন, সত্য কিরকম, তেতাজ কিরকম, দাপর কিরকম, কলিতে কিরকম, সব যুগ ব্যতিক্রম তিনি দেখছেন, ব্যতিক্রমটা তিনি লক্ষ্য করছেন। কাজেই তিনি সর্বযুগের দেখছেন, আর আমরা আমাদের সামনের যে যুগ বর্তমান সেই দেখছি, তাতে এইগুলো দেখতে পাচ্ছি যে তিনি দেখেছিলেন যে লোকের কালক্রমে শ্রদ্ধা থাকবে না, শ্রদ্ধা ধর্ম থাকবে না, ভক্তি ধর্ম থাকবে না, আর কি হবে, ধৈর্য শূন্য হয়ে যাবে। এখন তো ধৈর্য শূন্যের মাত্রা নয়, কথায় কথায় একটু লেগেই তোমার বিচারম্ব হয়ে যায়, বাসে একটু কথাবার্তা হতে হতে তারপরে তোমায় ফিট, তারপরে আবার কি তার ঠিক ঠিক। এই ধৈর্যহীনতার লক্ষণ দুর্মেধা, মানুষগুলোর মতি মন্দ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, মেধাটা ভ্রষ্ট হয়ে যাবে, বুদ্ধিশুদ্ধি গুলো খারাপের দিকে যাবে। কিন্তু এখন তো তা মানুষ চিন্তা করছে না। ব্যাসদেব সেই দাপর যুগে অবতীর্ণ হয়ে তিনি বসে বসে চিন্তা করলেন যে কলিতে তো এইরকম হবে, সত্যে যা ছিল, তারপরে তেতায় যা ছিল, তারপরে যা আছে, এই তো কলিতে কিছু থাকবে না। তিনি সেইসব চিন্তা করে দুর্মেধা আর রসিক আয়ুষ, আয়ু খুব হ্রাস হবে, কলির বড় আয়ু খুব। অবশ্যই এখনকার লোকের ধারণা যে এখনকার লোকের আয়ু বেড়েছে, বেড়েছে মানে কি সত্য যুগের তুলনায় বেড়েছে? সত্য যুগে, তেতা যুগে, দাপর যুগে যে পরমাণ আয়ু ছিল এখন তা বাড়ে নাই। তবে মাঝখানে কিছু কিছু রোগে ঔষধ না থাকার দরুন মানুষ মরে যেত, এখন তো অনেকগুলো ঔষধ টৌষধ আবিষ্কার হয়েছে, সেই জন্য হয়তো কিছু একটু দীর্ঘজীবী হয়েছে। তা হলেও কি আছে, অকাল মৃত্যু কি এখনো নাই? আবার ঔষধ ঘরে বোঝাই থাকতে, ডাক্তার উপস্থিত থাকতেও কি লোক মরে না? সে যখন সময় হবে তখন সবাইকেই যেতে হবে। তবে কলির পরমায়ু কম, যা নির্দিষ্ট আছে শতবৎসর তা কি সকলে পায়? কদাচিত এক একজন হয়তো চুকে এলো, আর কি রচিত আয়ুষ আর দুর্ভগাংশ, ভাগ্য বড় খারাপ। এই ভাগ্য খারাপ এটা কোন দিক দিয়ে বিচার হবে? ওই কলিকালে বর্ণন করেছেন, সেইখানে লিখেছেন যে মন্দভাগ্যান মানে সাধু সঙ্গ বিহীনা, কলির লোকের ভাগ্য মন্দ হবে সাধু সঙ্গ পাবে। সাধু সঙ্গ নামে যারা চলবে সেসব বেশিরভাগই ভণ্ড, এই ভণ্ডের সঙ্গকেই সাধু সঙ্গ বলে নিতে পারবে। কিন্তু প্রকৃত সাধু সঙ্গ কলিহত জীবের ভাগ্য হবে না, এইটাই মুখ ভাগ্য। তা না হলে হয়তো কারবার পত্র লেখাপড়ার ডিগ্রি টিগ্রি এসব হয়তো কিছু বেশি বাড়তে পারে, কিন্তু সাধু সঙ্গ দিই না এই মন্দ ভাগ্য। কলা অবশ্যই যুগে জনা মন্দা সুমন্দ মত মন্দ ভাগ্যা যুবত্রুতা, এই মনে পড়ে এই শ্লোকটা। কাজী সেইখানে মন্দ ভাগ্য মানে সাধু সঙ্গ বিহীনা। এই সকল দিব্যেন চক্ষুষা বিশ্ব, দিব্য চক্ষে তো এইসব দেখলে ওই ব্যাসদেব ওই বদরিক আশ্রমে বসে বা সন্ন্যাসে বসে বা সরস্বতী তটস্থিত স্থানে বসে আশ্রমে বসে দেখে দেখে যত হিতম সর্ববর্ণাশ্রমান, সকল বর্ণে এবং সকল আশ্রমে যেটা হিত যাতে মঙ্গল হয় তদ বিষয় চিন্তায় আমার চিন্তা করতে লাগলে যে তাই তো এইরকম তো অবস্থা হলো, এই তো হবে, যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগুলো হবে। আজকাল আমরা অবশ্য অনেকগুলো দোষারোপ খালি রাজনৈতিক দলের উপরই করি, যে এই রাষ্ট্র বিপ্লবে আমাদের দেশের এই দুর্দশা হয়েছে। কিন্তু রাষ্ট্র বিপ্লবটাও কালকৃত, এটাও কালকৃত। বর্তমান কালই এইসব রাষ্ট্র বিপ্লব এনে হাজির করেছে। কে জানত যে পূর্ববঙ্গটা একবার পাকিস্তান হয়ে যাবে, তারপর আবার বাংলাদেশ হবে, আবার ওটা পাকিস্তান হবে, তারপরে আবার এখন স্থান হয়েছে কে জানে, এখন মিলিটারি স্থান হয়ে গেছে, এসব কে জানে, কারো তো জানা নাই। তবে শাস্ত্রে বলে গেছেন এসব, যে কালকৃত এই যে ব্যতিক্রম এটা হবে। আজ দেখুন ভারতবর্ষে অবশ্য যেসব রাজনৈতিক পরিবর্তন ঘটছে সেটা আমাদের কাছে একটা খুব বিভ্রাট বা সমস্যাময় হয়ে দাঁড়িয়েছে ঠিক, পৃথিবীর কোন দেশেই নয়। কাগজপত্র খুললে দেখা যায় পৃথিবীর প্রায় প্রত্যেক দেশের রাজনৈতিক অবস্থাটা ঘোলাটে হয়েছে। হয়তো এখানে একটু বেশি ঘোলাটে, কোন জায়গায় একটু কম ঘোলাটে, কিন্তু পৃথিবীর কোন কালকৃত ব্যবস্থা আজ কোন জায়গায় সুস্থির ভাবে কোন রাজনীতি চলছে না। কি রাশিয়া, কি চীন, কি আমেরিকা, কি লন্ডন, কি যেখানেই বলুন না কেন, কোন জায়গায় সুস্থ, কেন কালে এই সমস্ত ঘুরাচ্ছে, কালকৃত এই ব্যতিক্রম। মানুষের দেহগুলো যেরকম বলিষ্ঠ ছিল এখন কি আর সেই আছে? আমরা একটা ছেলেবেলায় গল্প শুনতাম, সে আপমনি কৈলাস, তার মানে জমিদারে খাজনা টাজনা দেয় না, তারপরে ধরে নিয়ে গেল জমিদারের লোক এসে, তারপরে তো সে প্রথা ছিল যে জমিদারকে ওই জেলে পড়ে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়ে তারপরে জমিদার বিচার করবে, তার জল খাওয়ার ব্যবস্থা ছিল, কাচারি আছে, হয়েছে, জমিদার বিচার করতে নেমে এসে তোমাদের খাওয়া দাওয়া হয়েছে, বলি কি খাবো, বলে কেন তোমাদের খাওয়া দেয়নি, দিয়েছিল পাশের চাল দিয়েছিল, সে তো আমাদের আমার ছোট ভাই গেছে, সে তো জল খেয়েছিল, চাল জল করতে তার পাশে চলে গেছে, পাশে চালে চাল জল হয়ে গেল, বলে যে হ্যাঁ তোমাদের কত লাগে, আমাদের এক একজনের আগমন করে লাগে, তোমরা আগমন চাল ভাত খেতে পারো, বলে আগে হ্যাঁ তা দয়া করলে আমরা এক এক ভাই আগমন খাবো, তাই বলে আচ্ছা হোক দান্না, আগমন আগমন দুজনে যখন এক মন খেলো তখন বলে আর তোমাদের খাজনা দিতে হবে না, ও আরো জমি তোমরা নেও এই অনুপাতে, কেন এই এক মন করে চাল তোমাদের দুজনেরই লাগবে, তারপরে অন্য লোক কি করে। সেদিন একরকম ছিল যে সে আগমন খেয়ে হজম করত, এখন যার আগমন ছেড়ে আসছে কেউ হজম করার লোক তো কম, যেহেতু বৃহৎ আর পাবেই বা কোথায়, রেশনে তো ওই চাল যারা আসছে কাকে দেবে, আর দিলেই বা খেতে পারবে, সে পেট শুকিয়ে এসেছে। এইরকম সব বিষয়তে কালক্রম হয়েছে, যেটা যে কালের গতিতে এরকম হয়েছে, তারপরে একটা শুধু আগে পিতা মাতার প্রতি পুত্রের যে ব্যবহার ছিল কালক্রমে অন্যরকম হয়ে গেছে, আবার স্ত্রীর প্রতি স্বামীর, স্বামীর প্রতি স্ত্রীর যে পরস্পরের ব্যবহার ছিল কালক্রমে, পূর্বকালের কথা বলছি না বর্তমান কালে, খুব ব্যতিক্রম হয়ে গেছে। এটি করবার উপায় যে কালকৃত ব্যবস্থা এ মেনে নিতে হবে, তবে কিছু কি প্রতিকার নাই, প্রতিকার আছে, এই কালাতীত হইতে হবে। যেমন কর্ম আমাদিগকে ফলে আবদ্ধ করে এইখানে দুঃখ দুর্দশা ভোগ করায়, তেমনি কালও আমাদিগকে নানা ব্যতিক্রমের মধ্যে নিয়ে যায়, এর হইতে হলে কালকর্মের অতীত হইতে হবে। কালকর্মের অতীত হচ্ছেন ভগবান, সেই ভগবানের চরণে আশ্রয় পেলে কালাতীত, কর্মাতীত, দুঃখাতীত, শোকাতীত, ভয়াতীত সব। কিন্তু ওই কালে আবার ওটা করে রেখেছে, ভগবানের দিকে কিছুতেই যাবে না, মন কিছুতেই ভগবানের দিকে যাবে না, অন্যদিকে যতই যাক ভগবানের দিকে কিছুতেই নেওয়া যাবে না। যদি বলেন যে কিছু কিছু লোক তো ভগবানের দিকে যেতে চায়, যেতে চায় অনেক হয়তো, কিছু কিছু লোক যেতে চায়, তা যদি এখনো যেতে না চাইতো তাহলে এখন তো দেশ আরো উচ্ছন্ন হতো। কিছু কিছু লোক যেতে চায় কিন্তু যেতে পারে না, কালের এত বাধা, কর্মের এত বাধা। এই কাল কর্ম দুটো এমন সাংঘাতিক জিনিস জগতে, এই বাধা অতিক্রম করা কঠিন। এখন উনি বসে বসে চিন্তা করলেন যে কি করা যায়। চা বৃহত্যং কর্মসূত্রং প্রজানাং বিক্ষ বৈদিকং বেদরাজ যজ্ঞ সন্ততি বেদম একম চতুর্বিধম। ব্যাসদেব তখন দেখলেন বিপুল বেদ, এ লোকে পড়বে, পড়ে তারপরে বেদের থেকে বিভিন্ন তাৎপর্য গ্রহণ করবে, এ তো লোকের পক্ষে সম্ভব নয়। জ্ঞান ভক্তি এ সকলের দিকে যাওয়া তো অসম্ভব হবে, এক কর্ম। তাই বিপুল বেদ আশ্রয় করে যে ঠিকভাবে কর্ম করবে এও করতে পারবে। তখন উনি কি করলেন, জ্ঞান যোগ ভক্তি অযোগ্যানা, জ্ঞান যোগ এবং ভক্তি এতে যারা অযোগ্য এমন সর্বাসাং প্রজানা কর্মৈব শুদ্ধম শুদ্ধিকরণ, এদের হলো একমাত্র কর্মশুদ্ধি। কাজ যদি কর্মটা যদি শুদ্ধ মতো করতে পারে তাই যা মঙ্গল হবে হবে, জ্ঞানের পথে তো যেতেই পারবে না, এই বিপুল বেদ এই জ্ঞান চর্চা করতে পারবে না, যোগ অভ্যাস করতে পারবে না, ভক্তিও করতে পারবে না। এই দেখুন বেদ তো লোকে পড়ে না, কয়জনই বা পড়ে, কিন্তু গীতাখানা তো অনেকে পড়ে। গীতার মধ্যে কর্মযুগের কথা, জ্ঞান যুগের কথা, অষ্টাঙ্গ যুগের কথা, ভক্তি যুগের কথা সব আছে, কিন্তু থাকলে কি হবে, গীতা পড়ে কয়জনই বা জ্ঞানী হচ্ছে, কয়জনই বা যোগী হচ্ছে, আর কয়জনই বা আপনার ভক্ত হচ্ছে, হতে পারছেন? নানা রকম লোক নানা দিকে যাচ্ছে, তবে অধিকাংশ লোক ওই গীতা পড়ে ওই কর্মটাকেই সাব্যস্ত করছে যে কর্মটাই করতাম, তাই কি করতে পারছে? যজ্ঞার কাজ কর্ম ন, অন্যত্র লোকায়ন কর্ম বন্ধন। কর্ম সে ঘুড়ি উড়াবার মতো, ঘুড়ি উড়ালে যেমন একটা পাক আছে এটা ধরে যেরকম করে তাতে ঘুড়িটা চলে যায়, আবার আর একটা পাক আছে তাতে ঘুড়িটা তার দিকে আসে, এই যেমন এক পাকে ছাড়ে এক পাকে আসে, তেমনি কর্মের এক পাকে বন্ধন আর এক পাকে মোক্ষ। এই কর্মের যে বন্ধন এবং মোক্ষ একেই তো লোক বুঝতে পারে, কোন কর্ম করলে বন্ধন হবে, কোন কর্ম করলে মুক্তি হবে, এই তো কর্ম পাঠ্য করে পাঠ করে বুঝতে পারে। তারপরে জ্ঞান যোগ ভক্তি এ তো দূরের কথা। তার উনি চিন্তা করে দেখলেন জ্ঞান অষ্টাঙ্গ যোগ ভক্তি এই কথা ছেড়ে দিয়ে তো অযোগ্য যারা তাদের তো কর্মটা তো অন্তত ঠিক হওয়া চাই, কর্মটাও যদি শুদ্ধভাবে না হয় তাহলে তো কিছুই সুবিধা হবে না। তখন তিনি এইটা চিন্তা করে চাতুর্হত্যং কর্মশুদ্ধং প্রজানাং বিক্ষ বৈদিকং বেদরাজ যজ্ঞ সন্তত্ত্বই বেদমেকং চতুর্বিধম। তিনি এক বেদকে চতুর্বিধ ভাগ করলে, চার প্রকারে ভাগ করলে, কেন না প্রজাদের অবস্থা দেখলে, এ তো তাপর যুগের কথা, তারপরে তো কলি এসে আরো যে এখন তো অবশ্য লোকে বলে ঘোর কলি, কিন্তু ঘোর কলি এখনো কিছু না, ঘোর কলি যখন আসবে তার যা বর্ণনা আছে সে তো সাংঘাতিক, সে কথা এখন স্বপ্নেও ভাবতে পারবেন না যে ঘোর কলিতে কি হবে। কলি তো এখন কিছুই না, এই সন্ধ্যা এদিকের সন্ধ্যা, যখন ঘোর অবস্থা হবে ত তখন যে মানুষের কি কথা হবে, সে আর এখন বেদেই বা কি হবে, ভাবতে গেলে তো মাথা খারাপ হয়ে যাবে। তা সেই বেদব্যাগ ওতা উদ্গাতা অধৈর্য ও ব্রহ্মা নামক ঋগাদি বেদ চতুষ্টয় ভিত্তিক দ্বারা অনুষ্ঠেয় বৈদিক যজ্ঞাদি কর্ম লোকের শুদ্ধিকর দেখিতে পাইয়া অবিচ্ছেদে যজ্ঞানুষ্ঠানের জন্য এক বেদকে চারি ভাগে বিভাগ করলেন। এক বেদকে তিনি চারি ভাগে বিভাগ করে যে কর্মটা যাতে মানুষ ঠিক করে করতে পারে এই ব্যবস্থা। কিন্তু এখন আর কর্ম করতে হাত পা রয়েছে, তারা কি আর এখন যাচ্ছে বেদের কর্মকাণ্ড আলোচনা করতে? তাকে যাচ্ছে আমাদের দেশে যে দশকর্ম প্রচলিত হয়েছে, সেই দশকর্মে নিপুণ ব্রাহ্মণ পণ্ডিতগণ তারাও কতখানি সে বিষয়ে নিপুণতা লাভ করেছেন যে তারাও বালককে সে শিক্ষা দেবে, তারাই গতানুগতিক ভাবে কিছু যা শিক্ষা করে জৈন সমাজে চালিয়ে দিচ্ছেন। সেই জন্য পুঁথিপর্যায়কে দেখে ঐশ্বর্যটা করা, বিয়েটা করা, ওই অন্নপ্রাশনটা করা, এইসব ক্রিয়াকলাপ কয়েকটা শিখে রেখেছেন। কিন্তু বস্তুত পক্ষে কর্মের যে বিরাট ব্যাপার, যাতে চারটি লোক দরকার, এই যে এখানে বলে দিয়েছেন ওতা উদ্গাতা অধৈর্য এবং ব্রহ্মা, এই চারজন ঋত্বিক কোথায় পাবে? এখন যে কর্ম যজ্ঞরূপ কর্ম, যজ্ঞই হল কর্ম, আর যজ্ঞই যজ্ঞেশ্বর হরি, এই চারটি ঋত্বিক জোগাড় করে যথারীতিভাবে শাস্ত্রমত যে চাতুরত্ব কর্ম করবে সেইটাই তো এখন অসম্ভব। তবে ইনি করলেন যে অন্তত পক্ষে এইটা শুদ্ধ হোক, তারপরে এর মধ্যে বেঁচে আবার জ্ঞানের কথা হবে, তার জন্যই বেদের সার উপনিষদ করেছেন, আবার উপনিষদের সার বেদান্ত করেছেন, বেদান্তের সার শ্রীমদ ভাগবত করেছেন, কর্মে কর্মে ভক্তির দিকে নিয়ে যাওয়ার জন্য পরে ব্যবস্থা হবে। কর্মটাই ঠিক হোক, ওটা উদ্গাতা অধৈর্য ও ব্রহ্মা, এই যজ্ঞ সম্পাদক ঋত্বিক নামে কথিত, ইহাদের অনুষ্ঠেয় কর্মই চাতুর্হত্র। চতুর্বেদ সর্বাপেক্ষা বৃহৎ বেদ বলিয়া যজুর্বেদ তৎসহ অন্যান্য বেদের ঐক্য স্থির করিয়া তাহা হইতেই বেদ বিভাগের কথা বলিয়াছে। প্রথমে যজুর্বেদ হইতে চাতুরত্র কর্ম সম্পন্ন হইত, পরে ঋগ বেদাধ্যায়ী হোতার হোত্র অর্থাৎ হোমাদি যজ্ঞালঙ্কার কর্ম, সাম বেদাধ্যায়ী উদ্গাতার উদ্গাত্র অর্থাৎ যজ্ঞের বৈগুণ্য নারদ, যজ্ঞেশ্বর শ্রী বিষ্ণুর মাহাত্ম কীর্তনাদিরূপ কর্ম, যজুর্বেদাধ্যায়ী অধৈর্য আধ্যর্য অর্থাৎ বেদি নির্মাণাদিরূপ যজ্ঞ সম্পাদনাত্মক কর্ম, এগুলো সবই লাগবে। এবং অথর্ববেদ অধ্যায়ী ব্রহ্মার ব্রহ্মত্ব অর্থাৎ যজ্ঞের ত্রুটি সংশোধন এবং পর্যবেক্ষণ আদিরূপ কর্ম ঋগাদি চারি বেদে পৃথক পৃথক রূপে সন্নিবিষ্ট হয়, এ বিষয়ে ভাগবত আদি শাস্ত্রেরও প্রমাণ রয়েছে। এই বেদ যদি চারভাগের বিভাগ না করতেন, তাহলে আজ বেদ হইতে কোনো কার্যই সুসম্পন্ন হতো না। এখনো বিভাগ করার পরও আজ আর কোথায় সেই বেদের মাত্র বুঝতে ঋগ যজু সাম অতবাক্ষা বেদাস চত্বার উদ্ধৃতা ইতিহাস পুরাণঞ্চ পঞ্চম বেদ উচ্চতে, এই আরেকটি কথা এসে গেছে। ঋগ যজু সাম অতব্য এই নামেতে চার বেদ এইটা পৃথক করা হল, ইতিহাস পুরাণঞ্চ বেদ উচ্চতে এবং ইতিহাস এবং পুরাণকেও বেদ বলে কথিত হয়, বেদ তুল্য, কেন বেদাদিত্যাত। পুরাণের মধ্যে অনেক কথা যা বেদেও নাই, তার থেকে আগের কথা পুরাণে আছে। সে বেদাদিত্যাত বেদ এবং চতুর্থেন পঞ্চম, এই জন্য ওই জন্য চতুর্বেদ এক বেদকে চার ভাগ করলে তখন আবার তার থেকে এই ইতিহাস আর পুরাণ একে পঞ্চম বেদ বলে ব্যাসদেব করলেন। কিন্তু বর্তমানকালে পুরাণকে অনেক উপাখ্যান বেদান উদ্বাদি ভিদমুখই শস্ত্র বিজ্ঞান স্তুতি স্তূম প্রায়শ্চিত্ত বেদাতিক্রম আয়ুর্বেদং ধনুর্বেদং গান্ধর্বং বেদমাত্মন স্থাপত্যং চৃজদ্বেদ কর্মাদ পূর্বাদি বিদমুখই। এই যথাস্থানে ভাগবতে আমরা পাব। আবার ভাগবতে সুতুক্তিতেও পাওয়া যায় ঋগদ্বজুষাম নাম রাহীন উদ্ধৃত্য বর্গস চতস্র সংহিতা চক্রী মন্ত্রী মণিগণাইব। আবার এ বিষয়ে যে তত্ত্ব সন্দর্ভে মহাভারতে বহু স্থানে বহু কথা যেখানে সে সব দিয়েছে, সব কথা আলোচনা করে সময়ে যাবে। তবে ইতিহাস ও পুরাণাভ্যাং বেদং সম উপবৃঙ্গয়ে, ইতিহাস এবং পুরাণের দ্বারা বেদকে সম্যক রূপে উপবৃঙ্গন করতে হবে, পালন করতে হবে, সংরক্ষণ করতে হবে। কেন? পুরাণাত পুরাণম, বেদের অর্থটা পরিপূরণ করে দেয় বলে তার নাম পুরাণ। আবার পুরাণ বললে পুরাও বি নব, পুরাতন হইয়াও নিত্য নূতন, এরকম পুরাণের মহিমা। এইসব বিষয়ে অনেক কথা সেখানে লিপিবদ্ধ হয়েছে তথ্য রূপে, সেগুলো আর আমরা আলোচনা করতে চাই না। এখন বেদ বিভাগ করে পুরাণাদি রচনা করে ব্যাসদেব কি করলেন? তত্র ঋগ্বেদ ধর কইল সামগ জৈমিনী কবি বৈশম্পায়ন এ বৈক নিষ্ণাত যজুষাং মুনি অথদ্বাঙ্গী রসমাসি সুমন্তুর দারুণ মুনি ইতিহাস পুরাণাং পুরাণানাং পিতামের মহাসন। ব্যাসদেব কি বলছেন? বললেন এই যে বেদ পাঁচ প্রকার হল, এক বেদকে বেদ করে চার বেদ হলো, আবার ইতিহাস পুরাণ পঞ্চম বেদ হলো। এই পঞ্চম বেদের মধ্যে একটি বেদ ঋগ্বেদ, সেটি বেদজ্ঞ হলেন পৈল ঋষি, পৈলকে বেদ শিক্ষা দেন। আর কৈরী কবি জৈমিনী সামগ স্বামী বেদজ্ঞ হলেন, আর বৈশম্পায়ন নামক মুনি যজুসাঙ্গে নিষ্ণাত, যজুর বেদে নিষ্ণাত হলেন, মানে পারঙ্গত হলেন। আর দারুণ ওই অথর্ব বেদের হলো দারুণ অবিচারাদি ব্যাপার আছে কিনা, সেই জন্য সুমন্ত মুনি সেও দারুণ, সেই দারুণ মুনি তিনি অথর্বঙ্গিরসা নিষ্ণাত হলেন। আর আমার পিতা শুধু গোস্বামী বললেন আমার পিতা রমহর্ষ ইতিহাস পুরাণানাং নিষ্ণাত, ইতিহাস এবং পুরাণেতে নিষ্ণাত হলেন, পঞ্চম বেদ ইতিহাস পুরাণ এতে নিষ্ণাত হলেন আমার বেদ আমার পিতা, এটা পরিচয় দিলেন। আর তো ঋষয় বেদ সঙ্গ সঙ্গ পেশন অনেক কথা শিষ্যই প্রশিষ্যই তৎশিষ্যই বেদাস্তি সাকিন। আর সেই সব পেয়ে ওই ঋষিগণ পেয়ে শিষ্য প্রশিষ্য তার শিষ্য এই পরম্পরাক্রমে তাকে অনেক বিভাগ করে অনেক বিস্তার করলে, এই জন্য বর্তমানকালে বেদের অনেক ব্যাপার পাওয়া যায়, অনেক শাখা হয়েছে। কিন্তু সেই সব শাখা বর্তমানে পাওয়া যায়, আবার কোনোটা হয়তো গুজরাটে পাওয়া যায়, কোনোটা হয়তো মাদ্রাজে পাওয়া যায়, কোন শাখা হয়তো অন্য জায়গায় লুপ্ত। এই জন্য এখানে বললেন শিষ্যই প্রশিষ্যই তৎশিষ্যই, শিষ্য তারপরে প্রশিষ্য তারপরে আবার তার শিষ্য, এ বেদাস্তি সাকিন অভাব, বহু শাখা হয়ে গেল। এই জন্য গীতায় বলেছেন বহু শাখা জনন্তাশ্চ বুদ্ধের অব্যবিষণা, এই জন্য এই বহু শাখা হয়েছে। তারপরে এর পরে কি কথা হবে সেটা আবার আমরা কাল শুনব, যাই শরীরটাও তো এখনো সুস্থ হয়নি।
Thank you.
বেদা দুর্মেধের সত্যন্তে পুরুষের যথা এবং চকার ভগবান ব্যাস কৃপন পত্তন। আমরা শ্রবণ করেছিলাম গতকাল সর্বশেষ ব্যাসদের জীবের কল্যাণের জন্য বৃহৎ অখণ্ড এক দেবকে চার ভাগে বিভক্ত করে বিভক্ত করে এক এক দেবকে এক এক ঋষিকে শিক্ষা দিলেন কল্যাণ করে। সেই ঋষিরা বা সেই দেব শিষ্য প্রশিষ্য এবং তাদেরও শিষ্য ক্রমে বহুভাবে বিভক্ত করে দেবকে প্রকাশ করলেন। এ পর্যন্ত আমরা কাল সর্বশেষ শ্রবণ করেছিলাম, আজ কি বলছেন বেদা দুর্মেধই ধার্যন্তে পুরুষের যথা। মেধাবী লোক না হলে বেদের তাৎপর্য অবধারণ করতে পারে না, কিন্তু যারা অল্প মেধাবী তারাও যাতে ধারণ করতে পারে অবগত হতে পারে সেজন্য এই রকম বিভাগ করবে। এবং চকার ভগবান ব্যাস কেন কৃপণ পৎসল, কৃপণ মানে দিন যারা ভগবত বিচারে অভিজ্ঞ নয় তারাই দিন। প্রাকৃত জগতে দিন শব্দের অর্থ দরিদ্র, কিন্তু এখানে দিন শব্দের অর্থ হচ্ছে যারা ভগবত ভজনে বিমুখ, ভগবত বিষয়ে অনভিজ্ঞ তারাই দিন। তাদের প্রতি বাৎসল্য পরবশ হয়ে তারা যাতে ভগবানের দিকে যেতে পারে, কেন ভগবানের তত্ত্ব জানাবার জন্যই ভগবান এই দেব রূপে আত্মপ্রকাশ করেছে। যে অপৌরুষীয় বাক্য সেই দেব বৃহৎ আকার অখণ্ড, কিন্তু সমস্ত বৃহৎ দেব অধ্যয়ন করে তাৎপর্য তো একটি সেটি ধরতে পারবে না, সেই জন্য এই চার ভাগ করবে। চার ভাগ করে চার শিষ্যকে শিক্ষা দিলেন, তারা আবার শিষ্য প্রশিষ্য কর্মে বা তাদের শিষ্য কর্মে শিক্ষা দিলেন। খুব বিস্তারিত হল শুদ্র দ্বিজবন্ধনা ত্রৈন শ্রুতি গোচরা কর্ম কর্ম শ্রেয়সী মূঢ়ানান শ্রেয় এবং ভবে ইহ ইতি ভারত ভক্ষানং কৃপয়া মুনিনা কৃতম। স্ত্রীলোক শূদ্র আর দ্বিজবন্ধু, দ্বিজবন্ধু হল দ্বিজাধম, দ্বিজাধম হল যারা যাদের সাবিত্রী পতিত হয়েছে, যথাকালে সংস্কারাদি প্রাপ্ত হয় নাই সেই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যাদের সাবিত্রী পতন হয়েছে সংস্কার অভাবে, তারা এই ত্রৈন শ্রুতি গোচরা, তারা এই শ্রুতি শ্রবণের যোগ্য নয়। তারা তিলক শূদ্র আর ব্রাহ্মণ হতম, দ্বিজ অধম, দ্বিজ বলতে গেলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ত্রিবর্ণকে বুঝায়, কিন্তু তারা এই শ্রুতি শ্রবণের অধিকার নাই। এখন অবশ্য যুগের পরিবর্তনে একথা আর কেউ মানছে না, এখন সকল বর্ণের লোকই নিজেরা নিজেরা দম্ভবশে অধিকারী মনে করে অধ্যয়ন করছে, কিন্তু শাস্ত্র সে অধিকার দেয় না। তবে শাস্ত্র দেয় না মানে মহাজনগণ দেয় না, মহাজনের কৃপা হলে আবার সে অধিকার পায়। তো মহাজনের আনুগত্য না করে যারা নিজেদের দম্ভবশে করতে যাচ্ছে তারা করতে পারে শ্রবণ পঠন পাঠন, কিন্তু ফল লাভ করতে পারে। কর্ম শ্রেয়সী মূঢ়ান, কর্মে যে শ্রেয়লাভ হবে, কর্মের জ্ঞান যোগ ভক্তি চারটি বিষয় বেদে আছে, তার মধ্যে জ্ঞান যোগ ভক্তি এতে যারা অযোগ্য তাদের প্রাথমিক ভাবে কর্মের দ্বারাই শ্রেয় লাভ করতে হয়। তাই কর্মে যে শ্রেয় তাতেও যারা মূঢ়, বর্তমান কালে এই কর্মপথে যে বৈদিক কর্মপথে যে শ্রেয় লাভ হয় সেখানেও মানুষ মূঢ় হবে, অর্থাৎ সে শ্রেয়টাও লাভ করতে পারছে। জ্ঞান যোগ ভক্তির কথা তো ছেড়েই দিলাম, কর্মপথে হচ্ছে। এদের জন্য তিনি কি করলেন, শ্রেয় ভাবে যাতে এইরকমের শ্রেয় হয় তার জন্য ভারত বাক্যানন্দ কৃপায়া মনিনাকৃত মহাভারত রচনা করলেন। বিরাট ঐতিহ্য গ্রন্থ ইতিহাস এইটি তিনি রচনা করলেন, যে তাহলে যারা কর্ম বিষয়তেও শ্রেয়লাভে অযোগ্য মূঢ় তাদের এই মহাভারত আমি করি, এই মহাভারত শ্রবণ করে কিছু লোক লাভ মঙ্গল লাভ করতে পারে। পূর্বকালে আমরা ছেলেবেলায় দেখেছি যে ঘরে ঘরে এই বৃদ্ধ বৃদ্ধা এই মহাভারত রামায়ণ আলোচনা করতে এবং রামায়ণ মহাভারত আলোচনা করে তারা একেবারে নাস্তিক হতে পারেন না, তারা আস্তিকতাটাকে আশ্রয় করে থাকবার সুযোগ পেয়েছিলেন। কিন্তু কালক্রমে সেই রামায়ণ মহাভারত কথাও ঘর থেকে দূরীভূত হল, ফলে সব গৃহ নাস্তিকতায় একেবারে আবৃত হয়ে গেল। যাই হোক, ব্যাসদেব লোকের প্রতি কৃপা করে এটা করলে মহাভারত করলে এবং প্রভৃত্য সদা ভূতানং শ্রেয়সী দ্বিজা সর্বাত্মকে না যদা না তুষ্ট হৃদয়ঙ্গত। হে দ্বিজগণ, সুত গোস্বামী বলছে সৌনকাদি দ্বিজগণকে ব্রাহ্মণগণকে, হে দ্বিজগণ এইরকম প্রবৃত্ত হলেন ব্যাসদেব লোকের মঙ্গলের জন্য, যত রকমের লোকের মঙ্গল হয় এটাই নয় ওটাই হোক, ওটাই নয় সেটাই হোক, এইরকম চেষ্টা করেও তিনি দুষ্ট হতে পারলেন। যদা না তুষ্ট হৃদয়, যখন আর হৃদয়ে তুষ্টি লাভ করতে পারলেন না তত কি করলেন, না তি অসিত হৃদয় যখন তিনি অপ্রসন্ন হয়ে সেই সরস্বতীর তটে শুচি হয়ে স্নান আপনাদি করে বিদিত্যস্ত এবং নির্জনে অবস্থান করে বিতর্ক চিন্তা করতে লাগে, কি হলো জীবের মঙ্গলের জন্য আমি এত করলাম, কিন্তু তপস্যাতে তিনি একেবারে বিভূ বুঝল কোন কম নয়, কিন্তু তা সত্ত্বেও এইরকম চাই অন্য জীব সাধারণ স্বাস্থ্য করে মঙ্গল লাভ করতে না পারেন না পান, কিন্তু ব্যাসদেব এটা করছেন কেন, এই কথা বলছেন কেন। এ কথা বলার কারণ হচ্ছে ওই যে প্রশ্ন হয়েছিল কোন যুগে কোন স্থানে কি কারণে ভাগবত রচিত হয়েছে, সেই প্রশ্নের উত্তর এখানে আসছে। ভাগবত রচনার কারণ এইটি, তারপরে আরো কি আছে কার প্রেরণায়, সেটিও পরে আসবে নারদের প্রেরণায়। তা এই যে কি কারণে তিনি ভাগবত রচনা করলেন সেটিও নেই, আমি এত স্বাস্থ্য করলাম তবুও শান্তি পাচ্ছি না, এই শ্রীমদ ভাগবতের মহিমা জগতে জানাবার জন্য ভগবান ব্যাসদেব নিজেই এই লীলা করছেন। তিনি ভগবানের অবতার হয়েও তিনি জগজ্জীবকে জানালেন, যাতে জগজ্জীব তোমরা তো সাধারণ জীব, আমি তোমাদের চেয়ে অনেক বিষয় শ্রেষ্ঠ। আমি শ্রীহরির রসে জন্মগ্রহণ করেছি, বেদ বিদ্যায় পারঙ্গতি লাভ করেছি, আমি তা তোমাদের এই সমস্ত তপস্যাতে আমি সর্বাপেক্ষা শ্রেষ্ঠতা লাভ করেছিলাম। কিন্তু আমিও দেখলাম এই সকলের দ্বারা জীবের মঙ্গল হবে না, কেন আমাতেও হলো না। এই যে কারণে ভাগবত আবির্ভূত হয়, ভাগবত রচনার প্রবৃত্তি এই কারণ। ভগবান হয়েও, ভগবানের অবতার হয়েও, ব্যাস জগৎগুরু হয়েও তিনি এই লীলা করলেন। ভারত ব্যাপদেশেন যমুনায়াত্ম প্রদর্শিত দৃশ্যতে তত্ত্ব ধর্মাদি স্ত্রী শুদ্রাদি বীর অভ্যুত। আমি মহাভারতের ছলে আমি এমনভাবে ধর্ম প্রচার করেছি যে তাতে আমনায়ত্ব প্রদর্শিত হয়েছে, আমনায় বেদ বেদের অর্থ প্রদর্শিত হয়েছে মহাভারত ভেতর দিয়ে। কেন ওই জন্যই পূর্বে আমরা শুনে গেলাম যে ইতিহাস এবং পুরাণ এও পঞ্চম বেদ, তাই বেদের অর্থ পরিপূরণের জন্য যেমন পুরাণ, তেমনি বেদার্থ প্রদর্শন করবার জন্য এই মহাভারত। বেদ তো আছি, আবার বেদকে সুস্পষ্ট করে মানুষকে বোঝাবার জন্য গ্রাম্য কথাচ্ছলে মহাভারত রচিত হয়েছে। কিন্তু গ্রাম্য কথাচ্ছলে রচিত হলেও ওই বেদার্থই প্রদর্শন করবার জন্য সাধারণের মধ্যে এইটা করেছে। মানে দুর্বোধ্য কথাগুলি সাধারণ ভাষায় কেউ যদি বুঝিয়ে বলতে পারে সেটা তো কিছু দোষের নয়, সেটা দোষের নয়। কিন্তু মানুষ দুর্বোধ্য কথাও বুঝতে পারে না, আবার সরলভাবে তাকে তাকে অল্প কথায় কিছু বললেও সেটাও নিতে চায় না। গ্রাম্য কথার চলে যদি কোনো কথা বলা যায় তার ওই গ্রাম্য রসটুকুই নিতে চায়, কথার তাৎপর্যটুকু আর নিতে চায়। মহাভারত অনেকে পড়লেন, কিন্তু মহাভারত পড়লে কি হবে? মহাভারতের মধ্যে ওই গ্রাম্য কথা থাকার দরুন ওই গ্রাম্য রস আস্বাদন করি পরিত্যাগ করে। সুগার কোটের কুড়ি নাই খেয়ে যদি যতক্ষণ একটু মিষ্টি মিষ্টি লাগে চুটে যে একটু তেতো লাগে আর যদি ফেলে দেয়। কিন্তু সুগার কোটেরটা করেছিল ওই জন্য যে ভেতরে কুইনাইন থাকে, ওই চুটে চুটে ওটাকে পেটের মধ্যে চলে কুইনাইনের কাজটা, এই জন্য সুগার কোটেড করেছে। কিন্তু মানুষগুলি আবার এমন অবস্থায় আছে যে ওই সুগারটা যতক্ষণ চুষছে ততক্ষণ চুষছে, যেই একটু তেতো লাগছে অমনি ফেলে দিচ্ছে, অমনি ফেলে দিচ্ছে। তেমনি মহাভারত গ্রাম্যাঞ্চলে কথাবার্তা হচ্ছে, সেখানে গ্রাম্য রস কাব্য রস সেখানে পাচ্ছে, সেটুকু আস্বাদ করছে, কিন্তু তার মধ্যে যেই তত্ত্বকতা ঢুকছে আনন্দে সরে পড়ছে, আনন্দে সরে পড়ছে, তত্ত্বকতার মধ্যে প্রবেশ করতে চায়। এই জন্য দেখবেন যে সকল পুরাণ পাঠক বা এই ভাগবত পাঠক ধরুন বা অন্যান্য পাঠক, তারা যতক্ষণ গ্রাম্য কথা চলে লোককে আনন্দ দিয়ে আপ্যায়িত করতে পারে ততক্ষণ শ্রোতৃমণ্ডলী তাদের কথাগুলো বেশ দেয়। কিন্তু যেই একটু তত্ত্বকথার মধ্যে প্রবেশ করবে, নিগূঢ় তত্ত্বকথা বোঝাবার চেষ্টা করবে, তখনই তারা উঠে রওনা বললেন না এ আসুন, এ শুনতে আসি না। সাধারণ লোকের কার কথা? আমি এক সময় উড়ু বেরিয়ে গেছিলাম প্রচারে, সেখানে একটা হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, তিনি তো খোলা জমিতে এনে পাঠ শুনতে আসলেন। একটু বসেই চলে গেলেন। আমি লক্ষ্য করলাম তারপরে তো দেখুন চলে গেল কেন, বলুন যে এরা বললেন যে আমরা এখন আর এই মেটাফিজিক্স শুনতে আসি নাই, এগুলো চলে গেছে। আমি তখন তো যৌবন কাল, এখনো বৃত্তকাল, আর সে ভাব নাই। তারপরে ধাওয়া করলাম মাস্টার কাল গিয়ে চলে এলেন কেন, না চলে এলাম দরকার ছিল সেই জন্য চলে এলাম, না দরকার না আপনি বলেছে যে মেটাফিজিক্স শুনতে আসি না, তো ধর্ম শুনতে কি শুনতে গিয়েছিল, ধর্ম ব্যাপারে তাকে কি বিশ্বমতি থাকবে, মেটাফিজিক্স থাকবে, এই তো ধর্ম দর্শনে পাবেন, আপনি দর্শন শাস্ত্র নিয়ে এম এ পাস করবেন কি জন্য, এই হাই স্কুলে পড়াতে পড়াতে বিদ্যুত তো আমরা একেবারেই যার নামে গেছে। তখন আমার এইরকম এনার্জি ছিল, লোক ধরে ধরে গান দিয়ে আসতাম, এখন জাগিয়ে দিয়ে যা করছি, এখন আর ওসব ভাব নেই। এইরকম মানুষ শিক্ষিত তারাও বলবো দূর দূর ও বাংলা পয়ের চৈতন্য মঙ্গল চৈতন্য হলো তো আমরা পড়তে চাই না, আর এই বাংলা বয়ারে লেখা হয়েছে বলে ওটা তুমি পড়তে চাও না, তুমি তো অনেক বাংলার পুঁথি পড়ছ, এটাই কি দোষ করলো, এটার বিষয়বস্তু দেখো, বাংলায় লেখা হয়েছে বলে চৈতন্য চৈতন্য বুঝতে বাংলায় হয়েছে বলে তুমি পড়বে না, চৈতন্য চৈতন্য বুঝতে পারো কিনা দেখো দেখি বাংলায় আছে বলে বাড়িতে পণ্ডিত হয়েছ। এইরকম মানুষের বুদ্ধি, আর অশিক্ষিত লোক যারা তারা ওসব নয়, তারা ভাবে যে এসেছি এক ঘন্টা আধ ঘন্টা একটু বসবো একটু শুনে তৃপ্তি পাবো, এই আশায় সংসারে ঝালা পড়া, দোকানদারিতেও ঝালা পড়া, অফিসেও ঝালা পড়া, একটু বাবুমা শুনে যদি একটু তৃপ্তি, সেখানেও যদি আবার কাল ঝালা পড়া করে তাহলে আর ওখানে গিয়ে লাভ, এই যে আরো ঝালা পড়া করবে কেন, ওই অফিসের জ্বালা পড়া তো কিছুই না, ও সংসারের জ্বালা পড়া তো কিছুই না, কিন্তু সব জ্বালা পড়ার চেয়ে বেশি জ্বালা পড়া হবে ভাগবতে, আপনাকে একবারে আপাদ মস্তক নাড়িয়ে দেবে যে করছেন কি করছেন জীবনে, হলেও কি ছেলেন দলেন মরে যাবেন এই শেষ, ও তো শিয়াল কুকুর বিড়ালও খায় তারাও মরে যায়, ধর্ম কিংন জীবন্তী বস্তা কিংন সকন্ত, তা আপনার এই এখানে তো আরো ঝালা পড়া মানে আপনার একবারে আপাত মস্তক নাড়াচাড়া দেবে, আপনি যদি ব্লাড প্রেশারে রুগী হন তা তো আপনি মাথা করে পড়ে যাবে, তাহলে তো পড়ে যাবে বলতে একটু ভালো আমার তো ব্লাড প্রেশার আছে, পড়ে গেলে এখানে তাকা উচিত না, পড়ে আগে যাবেন তারপরে স্থির হন, ও ব্লাড প্রেশার টোটার চলে যাবে। ব্লাড প্রেশার কি আসল জিনিস, আগে রক্তচাপ হোক পরিষ্কার হোক তবে আপনার সব ঠিক হবে, এই তো মানুষ সেটা বোঝে না, তাই এখানে বললেন আমি ভারত ব্যাপদেশে মহাভারতের ব্যাপদেশে মানে চলে আমরাই অর্থ প্রকাশ করলাম প্রদর্শন করলাম, যেখানে স্ত্রী শূদ্র এরাই সব ধর্ম বিষয় বুঝতে পারবে, অন্যরার কথা অন্য তো পারবি এরাও পারবে, আর সেই শুদ্ধ পারবে বলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য পারবে না তা না, তারা তো পারবি, যারা বেদাধিকার নাই তারাও পারবে, এই কথা হচ্ছে তাৎপর্য। তবাপি তথাপি বতমে দচ্ছ ঝাত্মা চৈবাত্মনাদিভু অসম্পন্নী বা ভাতি ব্রহ্ম পশ্য সত্তম, তা সত্ত্বেও এই লোকের মঙ্গলের জন্য এত করলাম, তা সত্ত্বেও আশ্চর্য হলো এই আমার আত্মায়ও শান্তি হলো না, অথচ আমার আত্মা বিভু এই তপস্যায় বিভু, আর আমি অনেক প্রকারে এই সব করেছি কিন্তু এখন অসম্পন্নের মতো, যেন আমি একেবারে অতি দিনহীন, কিছুই যেন পাই নাই কিছুই যেন বুঝি নাই, এই ভাব বুঝতে হবে যে ব্যাসদেব ভগবানের অবতার, তপস্যাদি তেজে তিনি বিভু, কিন্তু তিনি বলছেন আমার কৃত বেদ বিভাগ, আমার কৃত অষ্টাদশ পুরাণ, আমার কৃত মহাভারত, মহাভারতের মধ্যে শ্রেষ্ঠাংশ গীতা, এসব বর্ণনের পরও আমার চিত্তে শান্তি হচ্ছে। এটার দ্বারা জীবজগৎকে একটা ধাক্কা দিচ্ছে, এর দ্বারাও তোমরা প্রকৃত শান্তি পাবে না। আমিও পাই না পাওয়ার দরুন আমি কি করেছি সেইটা তোমরা লক্ষ্য করো, যে কি কারণে ভাগবত রচনা সেইটা, সেটা উনি বললেন কি, কিংবা ভাগবত ধর্মা নপ্রায়ণ নিরূপিতা প্রিয়া পরমংসান তৈব অচ্যুত প্রিয়া, কি হইল কি আমার, তাহলে কি এইখানেই দেখুন তিনি যে শ্রীহরি অংশেতে কলাতে অবতীর্ণ সেটা প্রত্যক্ষ, তিনি অজ্ঞান ভাগবতের মর্ম জগৎকে জানাবার জন্য তিনি ওই লীলা করলেন, তিনি নিজেই আবার বিতর্ক করছেন, তাহলে কি আমি ভাগবত ধর্ম নিরূপণ করি না বলে আমার এরকম হতো। দেখো অনেক বারো দেশে বলবেন, তার আগে তিনি তো নিজেই বলছেন ভাগবত ধর্ম হল পরমংশগণের প্রিয়, প্রিয়া পরমংশ পরমংসা পরমংশগণের প্রিয়া, শ্রীমদ ভাগবত প্রমাণ যদ বৈষ্ণবান প্রিয় যশিন পারমহংসমেকং জ্ঞানং পরম গীয়তে, তা সেই পরমংশগণের যে জ্ঞান সেই ভাগবত আমি বলি নাই বলি কি আমার শান্তি হল না। প্রায় নন নির্মিতা এক প্রায় নির্বন হয় না, এইরকম যা হয়েছে চিঠি পোটা যেটা দৈব অচ্যুত প্রিয়া, সেইটি তো অচ্যুতের প্রিয়, ভগবান বিষ্ণুর প্রিয়, পরমাংশগণের ভক্তগণের প্রিয় বিষ্ণুর প্রিয়, সেই কাজ করি না তার জন্যই যেই হল নিজের মধ্যে বিতর্কে কিন্তু কথা উঠেছে। অতএব উনি যে অজ্ঞ তা নয়, যেমন অর্জুন কৃষ্ণের কাছে প্রশ্ন করছেন আমি ধর্ম ধর্ম বিষয়ে কিছু ঠিক করতে পারছি না, কোনটা শ্রেয় কোনটা অশ্রেয় আমি কিছু বুঝতে পারছি না, আপনি একটা ঠিক করে আমাকে বলুন। অর্জুন ভগবানের নিত্যসিদ্ধ পার্শ্ব, তার ঠিক করতে না পারার কোনো কারণ নাই, আমাদের মতন জগৎজীবকে বোঝাবার জন্য তিনি ওই করেছেন। এই ভক্ত আর ভগবানের এই লীলার মধ্যে থেকে আমাদের মন মন বেছে নিতে হবে। সনাতন গোস্বামী বললে কে আমি কেন মরে যারে তপস্যর, ইহা নাই জানি মোর কইছে গীতা। বাস্তবিক সনাতন গোস্বামী যে আমি তত্ত্ব জানে না, আর কেন যে জীবের এই তিতার জানা হচ্ছে এ কথা নয়, তিনি সবই জানেন। মহাপ্রভু বললেন দেখো সনাতন তুমি সব জানো, জানি দায়িত্ব রাখি বুঝে সাধু স্বভাব, তুমি জেনেও দৃঢ়তার জন্য এই প্রশ্ন করছো, এটা হলো সাধু স্বভাব। অর্জুন জানেন নিত্যসিদ্ধ পার্শ্ব তার মোহ নাই, তিনি জানেন কিন্তু এই শ্রেয় বিষয়ে আমি নির্ণয় করতে পারি নাই, আপনি শ্রেয় নির্ণয় করে দিন, এই যে প্রশ্ন করা এই জীবের প্রতি অত্যন্ত করুণার পরিচয়। এইভাবে যদি অর্জুন প্রশ্ন না করে তাহলে কৃষ্ণের উত্তর হয় না, কৃষ্ণের উত্তর না হলে আজ আমরা গীতা পাঠ করে কি করে শ্রেয় বিষয় জানতাম। সনাতন গোস্বামী যদি ওই না প্রশ্ন করতেন তাহলে আমরা কি করে আজ জীবতত্ত্বের পরিচয় আমরা জানতাম, এবং জীবের সংসার ভ্রমণ কেন এবং জীবের কল্যাণ কিসে হবে, ওই তো সনাতন গোস্বামী তো আমাদের ব্যবস্থা করে দিলেন, চৈতন্যদেবের কাছ থেকে কথা এনে দিলেন, এই লীলাতে এইভাবে হয়। তাহলে আমি কি ভাগবত ধর্ম নির্বল করি নাই বলে যেটা পরমহংসগণের প্রিয় এবং যেটা ভগবান অচ্যুতের প্রিয় সেইটা করি নাই বলে আমার এই হয়েছে, এই একটা বিবৃতি দিয়েছেন আমাদের শ্রী গুরুদেব বড় আকারে। সর্বজীবে দয়া করিবার জন্য বালিশের উপদেশ, বিদ্বেষী জনে উপেক্ষা, ভগবান ভক্ততে মিত্রতা এবং ভগবানের প্রতি ভাগবত ধর্মাধিকারী মধ্যম অধিকারীর ক্ষেত্র, যারা বৈষ্ণব ধর্মে মধ্যম অধিকার লাভ করেছেন তাদের এই চারটা কার্য। বিদ্বেষীকে উপেক্ষা করবেন, আর যারা অতত্ত্বজ্ঞ তাদের উপদেশ করবেন, যারা ভক্ত তাদের সঙ্গে মিত্রতা করবেন, আর ভগবানের প্রীতি লাভ করবেন, এই চারটি কার্য হল মধ্যম অধিকার। উত্তম অধিকার তো সর্বভূতে যোদ্ধা পরিশ্চিত ভগবত আত্ম, এ তো আলাদা কথা। সেই উত্তম অধিকারী ব্যক্তিও যখন জীবজগতের প্রীতির কৃপা করেন তখন এই অধিকারে এসে কৃপাটা করতে হয়। এই সর্বজীবে দয়া করিবার জন্য এই চারটি কার্য, বালিশে উপদেশ, বালিশ মাঝে অতত্ত্বজ্ঞ, বিদ্বেষী জনে উপেক্ষা, আর ভগবত ভক্ত মিত্রতা এবং ভগবানের প্রীতি, এই ভাগবত ধর্মাধিকারী মধ্যম অধিকারী কৃত্য। আমি ত্রৈবণিকের জন্য বেদের বিভাগ আমি মানে ব্যাসদেব বলছেন, এবং তদিতর সামাজিক গণের জন্য উড়ান ও ইতিহাস প্রভৃতিতে বর্ণাশ্রম ধর্মের সকল প্রকার উপদেশ লিখিয়া বিদ্বেষকে উপেক্ষা এবং অনভিজ্ঞ জনে দয়া করিয়াছি। কিন্তু বৈষ্ণবে মিত্রতা ও ভগবানের প্রীতির সুষ্ঠতায় মনোযোগ দিতে না পারিয়াই কি আত্মধর্ম বা ভগবত ধর্ম বর্ণনে পশ্চাৎপদ হইয়াছি, এটা তো করিছি। বিদ্বেষীরা যাতে উপেক্ষিত হয় এবং অজ্ঞেরা যাতে তাদের কিছু মঙ্গল কথা জানতে পারে এ দয়া দেখা করি, কিন্তু ভগবত ভক্তেরা যাতে আমার উপরে মিত্রবুদ্ধি করেন, ভগবান যাতে আমাদের আমার উপরে প্রীত হন, এই কাজটা আমি তো ভগবত ধর্ম বর্ণন করি নাই বলে করি নাই। তা না হইলে আমার আত্মবৃত্তি বা প্রসন্নতা লক্ষ্য করিতেছি না কেন? বোধ করি মহাভাগবত পরমহংসগণে প্রিয় ভাগবত ধর্ম সুষ্ঠুভাবে নির্মিত করিতে না পারায় ভগবান আমার প্রতি প্রসন্ন হইতেছেন না। নিজের ভেতরে কথা টেনে নিজে উত্তর দিচ্ছে যে ভগবান যতক্ষণ আমাদের উপরে প্রসন্ন না হবেন ততক্ষণ আমরা প্রসন্নতা লাভ করব না, এই হলো বিষয়। তা কাজী তিনি এইটা বললেন যে সেই জন্যই ভগবান আমার উপরে প্রসন্ন হইতেছেন না। সাধারণ বর্ণাশ্রম ধর্ম এই মানুষ অতিরিক্ত ভাগবত পারমহংস ধর্মের মধ্যে যে ভেদ আছে তা নির্দেশ করিতে না পারায় আমার আত্মবৃত্তি ভক্তির উদয় হইতেছে না। এটা হইতেছে না মানে লোকের হবে না, এই দুটো ভেদ না জানতে পারলে। এবং বিধ সংকল্প বিকল্পের ফলে ভাগবত ধর্মের বিশেষত্ব বিষয় ব্যাসের হৃদয় জিজ্ঞাসার উদয় হইল। অক্ষজ জ্ঞানাবলম্বী জনসাধারণের হিতাকাঙ্ক্ষা ভাগবত ধর্মের অনেকটা অনুকূল হইল তাহা অসম্পূর্ণ। জনসাধারণের হিতাকাঙ্ক্ষা করে আমি এসব করলাম এটা কিছুটা অনুকূল বটে, অনুকূল হলেও তা অসম্পূর্ণ এবং তদুভয়ের মধ্যে ভেদ অবস্থান করে। ভক্ত ও অভক্ত পরিচয় ভেদে তাহাদিকে ধারণাগত ভেদ আছে, অধস্বজ সেবা হেতু মূলে জাত নহে, সেটা হইতু কি তাহা কোন প্রকারে বাধাপ্রাপ্ত হয় না। যে সকল ধর্ম হেতু মূলে জাত সেগুলির দ্বারা অধস্বজ সেবার কোন কথা বুঝিতে পারা যায় না, এই জন্য অহৈতুকি হচ্ছে ভক্তি এবং সেটা অপ্রতিহতা অহৈতুকি। সেই সকল ধর্ম হেতু মূলে যে সকল ধর্ম হেতু মূলে জাত সেগুলির দ্বারা অদক্ষ যোগার কোনো কথা বুঝিতে পারা যায় না। সুতরাং কামনা বসে চতুর্বর্গের মধ্যে আবদ্ধ থাকার ব্যবধান যুক্ত। ওইটা না বুঝতে পারলি কামনা বসে চতুর্বর্গের মধ্যে আটকে যাব। সেই জন্য আত্মার প্রসন্নতার অভাব। ব্যাসদেবের হৃদয়ের ভাবটা প্রভুপাদ জগদ্দীপকে জানিয়ে দিচ্ছে, এই ভাবেতে তিনি এই বিচারটা করলেন। অধৈর্য সেবা এবং অক্ষয় জ্ঞানী কামপরবশ হইয়া ইন্দ্রিয় তৎপর, এই উভয়ের মধ্যে নিমিত্ত ভেদ বর্তমান। সেই ভেদত্ব উপলব্ধি না করিয়াই আমি অক্ষযোগাদিগণের জন্য অহংগ্রহ উপাসনা এবং ভগীগণের জন্য দিগজ্ঞকে অরূপে নির্দেশ করিয়াছি। আমি যা শাস্ত্র রচনা করি তার সত্যি অহংগ্রহ উপাসনার ভার আমি প্রচার করেছি, কিন্তু লোকে সেইটি গ্রহণ করলে লোকের অমঙ্গল হবে। আমি ব্রহ্ম, আমি সেই, এই যদি নেয় তাহলে অমঙ্গল, আর যদি ধর্মার্থ কাম নেয় তাহলে অমঙ্গল। আমার বিচার গুলো ধরতে না পারলে ওই রকম হবে। যেমন শঙ্করাচার্য, তিনি এই ব্যাসদেবেরই শিষ্য, তিনি বললেন ব্যাসদেব এইটাই বলে গেছেন। কি বলে গেছেন? না, বিবর্তবাদী হল বেদ সম্মত। কাজে আমি ব্রহ্ম এইটা আমার এখন বিবর্ত বুদ্ধিতে ভ্রম হয়েছে। আমি ব্রহ্ম এইটা না বুঝতে পারলি আমার অমঙ্গ। তিনি শক্তি পরিণাম বাদ বিচার না করে এই বিবর্তবাদ আশ্রয় বেদান্তের ব্যাখ্যা দিলেন এবং ব্যাসের বাক্য বলে গুরুবাক্য এই বলে তিনি প্রচার করলেন। শিষ্য তো অনেকেই হয়, কিন্তু শ্রী গুরুদেবের বিচারটা কয়েকজনে ধরতে পারে? সবই তো বলে তিনি চণ্ডীও তো রচনা করেছে, চণ্ডী রচনা করে চণ্ডীর মহিমা বলেছেন। এখন চণ্ডীর উপাসকগণ যদি বলেন ব্যাসদেব আমাদের চণ্ডীর উপাসনা করতে বলে গেছেন, অন্য পুরাণ পাঠকগণ যদি বলেন আমাদের স্কন্দ পুরাণ পড়ে কার্তিকের উপাসনা করতে বলে গেছে, এইরকম ভাবে যদি বিচার করেন তাহলেই তো ব্যাসের কথাটা ভুল হয়ে যাবে। রাজত্বে তারি পুরাণ সতাঙ্গনে যাবৈব স্মৃতি শ্রীমৎ ভাগবত অমৃত সাগর। এই জন্যই তিনি ওই সকলের অসম্পূর্ণতা নিজের মধ্যে নিয়ে তিনি এই ভাগবতের সম্পূর্ণতা জগতে স্থাপন করতে গেলেন। এই হলো কারণ, ভাগবত স্থাপনের কারণ। আর তো ধর্মার্থ কাম ত্রিবর্গীতে তো জড়িত ওইদিকে, আর মোক্ষের মধ্যেও তো ওই মোক্ষেতে শেষ কথা বিচার করে তাকে আমি সেই আমি ব্রহ্ম চলবার এই যে জ্ঞানী সম্পূর্ণ বেশি লোক বুঝে গেছে। আমি অক্ষতবাদীগণের জন্য অহংগ্রবাসনা এবং মহিগণের জন্য ত্রিবর্গকে ফলরূপে নির্দেশ করিয়াছি, এই তারা মনে করবে। তাহাতে জীবগুলির প্রতি আমার দয়া প্রকাশের অভাব আছে, তাতে আমি দয়া প্রকাশের ভালো করে ওইগুলো নিরাকরণ করি নাই। আমি যদি ভালো করে নিরাকরণ করতাম, স্পষ্ট করে বলতাম, তাহলে লোকগুলো ওই বিপদগামী হতো না। অধিকার ভেবে আমি মায়াবাদীকে নির্ভেদ ব্রহ্মানুসন্ধানে নিযুক্ত করিয়া এবং ভোগীগণকে আমি স্থূল সূক্ষ্ম উপাধির দ্বারা ইন্দ্রিয় তৎপর কার্যে নিযুক্ত করে উপদেশ দিয়া হরিবিদ্যেরই ঘরে সঙ্গ ত্যাগ করিয়াছি। এইটা হয়েছে বটে, কিন্তু ওরা যে মূল্য গেল, কিন্তু তাহাদিগের মঙ্গলাকাঙ্ক্ষা করি নাই। শরীর বুদ্ধি প্রভাবে প্রমত্ত জনগণকে জনভোগ ও জনত্যাগে প্রমত্ত করাইবারই সুযোগ দিয়াছি। আমার এই কার্যে জীবের অধিকারের প্রতি দৃষ্টি ছিল। ভগবত প্রেমের প্রবল বন্যায় ওই দুই শ্রেণীর বিদ্বেষীকে বালিশ জ্ঞানে তাদেরকে আত্মবৃত্তি ভাগবত ধর্মে উপদেশ দেওয়া হয় নাই। এটা আমার দেওয়া উচিত ছিল, ব্যাসদেব বলেন এটা, অথচ এটা দেননি। কেন না? ভগবত ইচ্ছা যে ব্যাসদেব ওই সকল শাস্ত্রের ওই সকল বিচারকে সংস্কার করে ভারতের শ্রেষ্ঠতা জগতে প্রচার করু। তার জন্যই আমার চিত্তের এই অপ্রসন্নতা, তার জন্য আমি এখন কি করি। এই অপ্রসন্ন অবস্থা থাকলে পরে নারদ আসবেন, তারপর যা বলবার যে আমরা আগামী দিনে শুনব। আজ এই পর্যন্ত
এই জন্য এখানে চক্রিয় শব্দের অর্থ
জীবগোস্বামী কর্মসন্ধে করিতেছেন প্রাকৃত প্রলয় সস্মিন লীনম সৎ প্রকটতয়া স্বীকৃত মহান। যখন প্রাকৃত প্রলয় হয় তখন তাতে লীন থাকে প্রকৃতি, সেই প্রকৃতিটি এইসব অবস্থা সেটা সৎভাবে প্রকট থাকে, সেইটাকে ওই স্বীকৃত মহান, এইটার নাম যজ্ঞ। আবার বিশ্বনাথ চক্রবর্তী যেটা ওরা অর্থ দিয়েছেন সদা স্বরূপে স্থিত রূপ লোক সৃষ্টির জন্য সঙ্গে লইয়া ছিলেন গ্রহ বিদ্যমান বস্তু সম্বন্ধে উক্ত সেরূপ ঊর্ধ্বে ছিল না এরূপ আশঙ্কা করিতে হইবে না। এখন আমরা আমাদের শ্রী গুরুদেবের বিবৃতি পাঠ করি। দিব্যলোক ও দেবী ধামে চতুর্দশ ভুবন মধ্যে জীব সমূহ বাস করে। দেবী ধামে গুণত্রয় বর্তমান, যেখানে গুণের সমাবেশ সেইখানে সৃষ্টি স্থিতি ও লয়ের কথা। দিব্য অপ্রাকৃত লোক নিত্যকাল প্রকটিত, সেখানে খণ্ডকাল নয়। তথায় ভগবান ও ভক্তগণ নিত্যকাল সেব্য সেবক ভাবে অবস্থিত। নশ্বর চতুর্দশ ভুবন কালক প্রভাবে উদিত হইয়া কিছুকাল অবস্থান পূর্বক পুনরায় বিশেষ ধর্ম রহিত হয়। এটা জগতের ব্যাপারে এইরকম হয় সৃষ্টি স্থিতি প্রমাণ। ভগবান লোকসৃষ্টি মানুষে যে আগম পায় ভগবান জীবগণের বদ্ধাবস্থায় বিচরণ করিবার জন্য লোক সমূহ সৃষ্টি করে, তাহাতে ভগবানের পুরুষ আকার প্রশ্ন ও উপাদানের কথা বিশদভাবে না বলিলে জীবের বোধগম্য হয় না। কি করে যে এইসব সৃষ্টি হয়, তাতে ভগবানের পুরুষারত্ব কোথায়, তার প্রযত্ন এবং উপাদান কি, সেগুলো যেমন বিশেষভাবে লোকে জানবে তখন এটার বোধ হবে। কার্যকারণময় জগতে কারণ সূত্রে ভগবান ত্রিবিধ পুরুষাবতার রূপে প্রকাশিত। কার্য আর কারণ, কারণ রূপে হচ্ছেন ভগবান, কার্য হচ্ছে জগৎ। কিন্তু সেই ভগবান এই কার্যকারণ ব্যাপারে ত্রিবিধ তত্ত্বে অবস্থিত, ত্রিবিধ রূপে আদি পুরুষাবতার মহৎ তত্ত্বের সৃষ্টিকর্তা, দ্বিতীয় পুরুষাবতার ব্রহ্মাণ্ড ব্যাপক অন্তর্যামী বলে অবস্থিত, এবং তৃতীয় পুরুষাবতার বেষ্টি বিষ্ণু প্রতি জীবহৃদয় ভিন্ন ভিন্ন ভাবে বিরাজমান থাকিয়া বিভিন্ন লীলা করে। দেবী ধামকে প্রাকৃত বৈভব বলে, সেই প্রাকৃত বৈভবে ভগবানের অবতরণকে অবতার বলে। অপ্রাকৃত ধাম হইতে প্রাকৃত জগতে যে ভগবান অবতরণ করেন সেইটিকে অবতার বলে। শ্রী চৈতন্য চরিতামৃত আদিখণ্ড পঞ্চম অধ্যায় ৮১ সংখ্যায় লিখিত আছে যে খ্রিস্টাদি নিমিত্তে সেই অংশের অবধান, সেই তো অংশের কই অবতার নাম, বলরামের এক স্বরূপ মহাশঙ্করগণ তার অংশ পুরুষ হয় কলায় গণ, মহাস্রষ্টা পুরুষ দিয়ে জগৎ কারণ গদপদ ক্ষীরদশাই দুই পুরুষ নাম, সেই যার অংশ বিষ্ণু সেই বিশ্বধাম। দেখুন পূর্বে যে বলেছিলাম চৈতন্য চরিতামৃত না আসা পর্যন্ত মীমাংসা হয়, এ যেরকম শুদ্ধভাবে মীমাংসা করেছিলেন ভাগবতের এই শ্লোকে ততটা ঐক্যতাই বলছে, কিন্তু ততটা মীমাংসা পাওয়া যাবে না, এর জন্য চৈতন্য চরিতামৃত অপেক্ষা করতে হবে। আজ আবার এক ভক্ত